You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Bangla, the Bangladesh language.
For EB FM 98.1. The following program is in Bangla. আপনারা 4EB FM 98.1 থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন। আমাদের পরবর্তী অনুষ্ঠান বাংলায় প্রচারিত হচ্ছে।
আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও 4EB 98.1 FM থেকে ব্রিসবেন বাংলা রেডিওর অনুষ্ঠান। আজকে আপনাদের সাথে আছি আমি, সাদিদ। শুরুতেই সকলকে জানাচ্ছি অগ্নিঝরা মার্চের শুভেচ্ছা। আজ 7ই মার্চ। মার্চ মাস আমাদের বাংলাদেশিদের কাছে, বাঙালিদের কাছে শুধু বসন্তের মাতাল সুমিরন নয়, আমাদের জেগে ওঠার মাস, আমাদের শৃঙ্খল ভেঙে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মাস। এই মার্চ মাস আমাদের স্বাধীনতাকামী চেতনার ধারক এবং বাহক। আজ ঐতিহাসিক 7ই মার্চ। এই 7ই মার্চেই ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে বাংলাদেশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, এবং এর মধ্য দিয়েই তিনি কিন্তু আমাদের ভিতরে, এই বাঙালি বাংলাদেশি জাতির ভিতরে স্বাধীনতার বীজ বপন করেছিলেন। মাত্র 19 মিনিটের একটি ভাষণ কীভাবে সমগ্র একটি জাতির, সমগ্র একটি ভূখণ্ডের মানুষের মনস্তাত্ত্বিক চেতনাকে এবং অবস্থানকে পরিবর্তন করে দিতে পারে, এর থেকে বড় উদাহরণ বোধ হয় নেই, যদি বললে ভুল বলা হয় খুব কম আছে বলতে হবে। এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু কিন্তু খুব অল্প পরিসরে সে সময় কি হচ্ছিল, অর্থাৎ অ্যাসেম্বলিতে সে সময় ইলেকশন যে হলো পাকিস্তানে, সমগ্র পাকিস্তানে, তাতে বঙ্গবন্ধু নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয়ী হবার পরও পশ্চিম পাকিস্তানি যে ষড়যন্ত্রী চক্র ছিল, তারা যেভাবে ষড়যন্ত্র করে তাকে সরকার গঠন করতে দিতে চাচ্ছিল না, উনি কীভাবে তাদের সাথে বোঝাপড়া করে সবাইকে সাথে নিয়ে একটি সরকার গঠন করতে চাচ্ছিলেন কিন্তু পদে পদে বাধা পাচ্ছিলেন, এবং শেষ মুহূর্তে তিনি যখন বুঝতে পারলেন যে আসলে তাদের সাথে আর সমঝোতা সম্ভব নয় এবং সামনে খুব খারাপ সময় মনে হয় ঘনিয়ে আসছে, তাই তিনি তার যারা অনুসারী তাদেরকে একই সাথে সেই সময়ের যে পরিস্থিতিটা বর্ণনা করেন এবং সামনে আরও কঠিন সময়ের জন্য প্রস্তুত হওয়ার ডাক দেন। আজ সেই ঐতিহাসিক 7ই মার্চ। শ্রোতা, আমরা ব্রিসবেন বাংলা রেডিওর পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমাদের আজকের অনুষ্ঠান এবং এই মার্চ মাস জুড়ে সকল অনুষ্ঠান তাদের প্রতি আমরা উৎসর্গ করব। আর 7ই মার্চ যেহেতু আজকে, আমার মনে হয় বঙ্গবন্ধুর সেই ঐতিহাসিক ভাষণটি আজকে শুনে নেওয়ার মতো বড় উপলক্ষ হতে পারে না। আমাদের আজকের অনুষ্ঠানের শুরুতেই তাই আমরা বঙ্গবন্ধুর 7ই মার্চের ঢাকার তৎকালীন রেসকোর্স ময়দানে যে ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি শুনব।
দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন, আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তারা আজ তার অধিকার চায়।
কি অন্যায় করেছিলাম নির্বাচনের পরে,
বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে আওয়ামী লীগকে ভোট দেন। আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বসবে, আমরা সেখানে শাসনতন্ত্র তৈরি করব এবং এই দেশকে আমরা গড়ে তুলব। এদেশের মানুষ অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক মুক্তি পাবে। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, 23 বছরের করুণ ইতিহাস, বাংলার অত্যাচারের, বাংলার মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের ইতিহাস, মনুষ্য নরনারী আত্মনাদের ইতিহাস, বাংলার ইতিহাস, এদেশের মানুষের রক্ত দিয়ে রাষ্ট্র রঙ্গিত করার ইতিহাস। 1952 সালের রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে জয়লাভ করেও আমরা গদিতে বসতে পারি নাই। 1958 সালে আইয়ুব খান মার্শাল ল জারি করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1967 সালে ছয় দফার আন্দোলনে 7ই জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 সালে আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সাহেব সরকার নিলেন, তিনি বললেন দেশে শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপরে অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন হলো। আপনারা জানেন দোষ কি আমাদের। আজকে তিনি, আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলাপ আলোচনা করেছি। আমি পাক, শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসাবে তাকে অনুরোধ করলাম 15 ফেব্রুয়ারি তারিখে আপনি জাতীয় পরিষদে অধিবেশন দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহে মার্চ মাসে হবে, তিনি মানে নিলেন। আমরা বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে বসবো, আমরা আলোচনা করব। আমি বললাম বক্তৃতার মধ্যে, অ্যাসেম্বলির মধ্যে আলোচনা করব। এমনকি আমি এ পর্যন্ত বললাম যদি কেউ ন্যায্য কথা বলে, আমরা সংখ্যায় বেশি হলেও একজন যদিও সে হয়, তার ন্যায্য কথা আমরা মেনে নেব।
যারা ভুট্টো সাহেব এখানে এসেছিলেন, আলোচনা করলেন, বলে গেলেন যে আলোচনার দরজা বন্ধ না, আরো আলোচনা হবে। তারপরে অন্য অন্য নেতৃবৃন্দের সঙ্গে আলাপ করলাম, আপনারা আসুন বসি,
আমরা আলাপ করে শাসনতন্ত্র তৈরি করি। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি।
তিনি বললেন যে যাবে তাকে মেরে ফেলে দেওয়া হবে,
যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশোয়ার থেকে করাচি পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরেও যদি কেউ আসে তাকে সন্ন্যাসার করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হলো।
ইয়াহিয়া খান সাহেব প্রেসিডেন্ট হিসাবে অ্যাসেম্বলি দেখেছিলেন। আমি বললাম যে আমি যাব, ভুট্টো সাহেব বললেন তিনি যাবেন না। 35 জন সদস্য পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসলেন। তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো, দোষ দেওয়া হলো বাংলার মানুষকে, দোষ দেওয়া হলো আমাকে। বন্ধ করে দেওয়ার পরে এদেশের মানুষ প্রতিবাদ মুখর হয়ে আসলো। আমি বললাম শান্তিপূর্ণ ভাবে আপনারা হরতাল পালন করেন। আমি বললাম আপনারা কল কারখানা সবকিছু বন্ধ করে দেন। জনগণ সাড়া দিল, আপন ইচ্ছায় জনগণ রাস্তায় বেরিয়ে পড়ল। তারা শান্তিপূর্ণ ভাবে সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য স্থির প্রতিজ্ঞাবদ্ধ হল।
কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত মানুষের বিরুদ্ধে, তার বুকের উপরে হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু। আমরা বাঙালিরা যখনই ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তখনই তারা আমাদের উপর ছাপিয়ে পড়েছেন, তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে এই কথা যে আপনারা কেন আপনার ভাইয়ের বুকে গুলি মারবেন? আপনাদের রাখা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপরে উনি বললেন যে আমার নামে বলেছেন আমি নাকি বলে স্বীকার করেছি যে দশই তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি ওনাকে একথা বলে দেবার চাই, আমি তাকে তা বলি নাই, টেলিফোনে আমার সঙ্গে তার কথা হয়। তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান ঢাকায় আসেন কিভাবে আমার গরিবের উপরে আমার বাংলার মানুষের অবুকের উপরে গুলি করা হয়েছে, কি করে আমার মায়ের কোল খালি করা হয়েছে, কি করে মানুষকে হত্যা করা হয়েছে। আপনি আসুন দেখুন বিচার করুন তারপরে আপনি ঠিক করুন। আমি এই কথা বলেছিলাম,
আমি তো অনেক আগে বলেছি কিসের আসতেছি, তার সঙ্গে বসবো যারা আমার মানুষের বুকে রক্ত নিয়েছে তাদের সঙ্গে বসবো।
আমার সঙ্গে পরামর্শ না করে বা আমাদের সঙ্গে আলোচনা না করে 5 ঘন্টা গোপনে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপরে দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলেছি এবারে সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আমার 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিব রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছেন, আমার দাবি মানতে হবে। প্রথম সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে। যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে। আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসার আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না। জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপরে বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আমি পরিষ্কার অক্ষরে বলে দেবার চাই যে আজ থেকে এই বাংলাদেশের কোর্ট কাচারি আদালত ফৌজদারি শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। গরিবের যাতে কষ্ট না হয়, যাতে আমার মানুষ কষ্ট না করে, সেই জন্য সমস্ত অন্য অন্য জিনিসগুলো আছে সেগুলোর হরতাল কাল থেকে চলবে না। রিক্সা ঘোড়াগাড়ি চলবে, রেল চলবে, লঞ্চ চলবে, শুধু সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্ট, সেমি গভর্নমেন্ট দপ্তর গুলো ওয়াবদা, কোন কিছু চলবে না। 28 তারিখে কর্মচারীরা যে বেতন নিয়ে আসবেন, এরপরে যদি বেতন দেওয়া না হয় আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং জীবনের তলে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি তোমরা বন্ধ করে দেবে।
আমরা ভাতে মারব, আমরা পানিতে মারব।
তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের উপর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে তাবা রাখতে পারবো না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দুবাতে পারবে না।
আর যে সমস্ত লোক শহীদ হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে, আমরা আওয়ামী লীগের থেকে যতদূর পারি তাদের সাহায্য করতে চেষ্টা করব। যারা পারেন আমার রিলিফ কমিটি সামান্য টাকা পয়সা পৌঁছিয়ে দেবেন। আর এই সাত দিন হরতালে যে সমস্ত শ্রমিক ভাইরা যোগদান করেছেন, প্রত্যেকটা শিল্পের মালিক তাদের বেতন পৌঁছে দেবেন। সরকারি কর্মচারীদের বলি, আমি যা বলি তা মানতে হবে। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হবে, খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। শোনেন, মনে রাখবেন, শত্রু বাহিনী ঢুকেছে, নিজেদের মধ্যে আত্মকলহ সৃষ্টি করবে, লুটতরাজ করবে। এই বাংলায় হিন্দু মুসলমান, বাঙালি নন বাঙালি যারা আছে তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপরে, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শোনে তাহলে কোন বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিউজ না দেয় কোন বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের ময়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলার থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে নিউজ পাতলে আপনারা চালাবেন, কিন্তু যদি এই দেশের মানুষকে খতম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। আমি অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে একেবারে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আর কোনোদিন আপনাদের মুখ দেখা দেখি হবে না। যদিও আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সলা করতে পারি, তাহলে অন্ততপক্ষে ভাই ভাই হিসেবে বাঁচার সম্ভাবনা আছে। সেই জন্য আপনাদের অনুরোধ করছি, আমার এই দেশে আপনারা মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবে, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা।
শ্রোতা, শুনছিলাম 7ই মার্চে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণের উল্লেখযোগ্য অংশগুলো। এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম। গানে চলে যাব। এই এই ভাষণটি শোনার পর আসলে এই গানটি না শুনলেই নয়।
অসতের ছাই যেন রাখালের বাসুরী হয়ে গেছে। চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ।
অসুখের ছাই যেন রাখালের বাঁশুরি হয়ে গেছে একেবারে স্তব্ধ।
চারিদিকে শুনি আজ নিদারুণ হাহাকার আর ওই কান্নার শব্দ।
শাসনের নামে চলে শোষণের সুকঠিন যন্ত্র
যন্ত্র বজ্রের হুঙ্কার শৃঙ্খল ভাঙতে সংগ্রামী জনতা অতন্ত্র।
ভুখার বেকারে মিছিলটা যেন দিন দিন শুধু বেড়ে যাচ্ছে।
রোদে পুড়ে জলে ভিজে অসহায় হয়ে আজ ফুটপাতে তারা ঠাঁই পাচ্ছে।
ব্রিসবেন বাংলা রেডিও শুনছেন, রেডিও 4AB 98.1 FM থেকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন যে আমাদেরকে দাবায় রাখতে পারবা না, আমাদেরকে দাবিয়ে রাখা যায়নি। অনেক সুখ দুঃখ, আশা বেদনা, হতাশা প্রাপ্তি সব কিছু মিলেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে তার নিজস্ব গতিতে। ভালো খারাপ দুটো দিকই থাকবে, এ দুটো দিককে আসলে মেনে নিয়েই, ভালোর সাথে কিছু খারাপ আসবে বাই প্রোডাক্ট হিসেবে, এটাকে মেনে নিয়ে এগোতে হবে। তো সব মিলিয়ে আজকে স্বাধীনতার এই যে এতগুলো বছর পার হয়ে এসে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, এই অবস্থানে দাঁড়িয়ে আসলে আমাদের আশাবাদী হওয়া ছাড়া আসলে অন্য কিছু ভাবার উপায় নেই। আমরা হয়তো আগামী 1-2 বছরের মধ্যেই বর্তমানে পরিসংখ্যান যা বলছে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উপনীত হব। আমরা সবসময় বলি যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের জিডিপি কিন্তু সবচেয়ে বেশি। এছাড়াও আরও অনেক জায়গায় শিক্ষাখাতে বর্তমানে একটু না বেশ অনেকটাই মনে হয় অস্থিরতা বিরাজ করছে। ইদানিং আমরা যে হতাশাজনক খবরগুলো পাচ্ছি, তারপরেও আমাদের দেশের শিক্ষার্থীরা কিন্তু অনেক উন্নতি করছে। বাইরে গিয়ে তারা তাদের দক্ষতার, তাদের মেধার ছাপ রাখছে। এখন তাদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে যদি দেশের কাজে আরও, অলরেডি অনেক শিক্ষার্থী তারা দেশের জন্য অনেক কিছু করছেন, আরও বেশি করে যদি তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া যায় তাহলে হয়তো দেশের জন্যই আরও মঙ্গল হবে। শিক্ষাখাত ছাড়াও যদি বলি যে নারীর ক্ষমতায়ন, নারীর নেতৃত্ব, এদিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। আমরা ডিজিটাল বাংলাদেশের পথে সত্যিকার অর্থে কিন্তু বাংলাদেশে এখন অনেক কিছুই কিন্তু ডিজিটাল হয়ে গেছে, মানুষ অনলাইনে ঘরে বসে অনেক কিছু করতে পারছে। সো ছোট ছোট প্রাপ্তিগুলোকে আসলে ধরে নিয়ে আমরা যদি বড় কিছুর স্বপ্ন দেখি তাহলে সেটাতে যদি ভালো হয় আমরা মনে করি সেটাই ভালো হওয়া উচিত, আর খারাপগুলো তো থাকবেই, সেখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এছাড়াও বাংলাদেশ কিন্তু যেমন জাহাজ নির্মাণ শিল্পে অনেক এগিয়ে গেছে, পোশাক শিল্পে বাংলাদেশের তো পোশাক শিল্প তো বাংলাদেশের একটি বলা যায় সবচেয়ে যে শিল্পগুলো রয়েছে তার মধ্যে এখন বৈদেশিক মুদ্রা যে আনে তার মধ্যে পোশাক শিল্প সব সর্বাগ্রে আছে। বাংলাদেশের জনশক্তিতে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে, বাংলাদেশের আয়ের মূল অংশটা, বাৎসরিক আয়ের মূল অংশটাই আসে প্রবাসীদের রেমিটেন্সের মাধ্যমে। এছাড়াও জ্বালানি খাতে বাংলাদেশ এগিয়ে গেছে, বাংলাদেশে নতুন নতুন পাওয়ার প্ল্যান্ট হচ্ছে। এছাড়াও বাংলাদেশে যে প্রাকৃতিক সম্পদগুলো আছে সেগুলো আরোহণের জন্য সরকার বা যারা এক্সপার্ট আছেন দেশে তারা কাজ করে যাচ্ছেন, তারা তাদের স্ট্র্যাটেজি নির্ধারণ করছেন। তো জ্বালানির কথা যখন চলেই আসলো, আমরা আমাদের ব্রিসবেন বাংলা রেডিও সদস্য এবং আমাদের কমিউনিটির সদস্য জনাব রাফিউল আলম সম্প্রতি জ্বালানি বিষয়ক বিশেষজ্ঞ খন্দকার সালেহ সুফি সাহেবের একটি সাক্ষাৎকার নিয়েছেন। আমরা ব্রিসবেন বাংলা রেডিওর শ্রোতাদের জন্য সেই সাক্ষাৎকারটির ধারণকৃত অংশটি আপনাদের জন্য এখন প্লে করছি।
শ্রোতা বন্ধুগণ, এই মুহূর্তে আমাদের সাথে আছেন খন্দকার সালেক সুফি ভাই, ওনাকে আমি ভাই বলেই ডাকি, আমার অনেকদিন থেকে পরিচয়, ভাইয়ের মতে ওনাকে শ্রদ্ধা করি। উনি দেশে বিদেশে উনি অনেক ওনার এক্সপিরিয়েন্স আছে বাংলাদেশে বাইরেও, মানে এনার্জি এবং গ্যাস সেক্টরে। তা আমি প্রথমেই সুফি ভাই আপনাকে রিকোয়েস্ট করব যে আপনার দেশে এবং বিদেশে যে আপনার এক্সপিরিয়েন্স আছে এবং একটু যদি একটু বলে আপনি দর্শকদের শ্রোতাদের কাছে আপনার পরিচিতি দেন প্লিজ।
ব্রিসবেন বাংলা রেডিওর শ্রোতাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সুযোগ হয়েছে, আমি একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, আমার সুযোগ হয়েছে বাংলাদেশে প্রায় 28 বছর পেট্রোবাংলার বিভিন্ন কোম্পানিতে সম্পৃক্ত থেকে গ্যাস ক্ষেত্র উন্নয়ন, গ্যাস সঞ্চালন বিতরণ এবং বিদ্যুৎ এবং সার কারখানা গ্যাস সরবরাহ করা। এরপর আমি অস্ট্রেলিয়ায় এসে অস্ট্রেলিয়ার মাইনিং কোম্পানি, এনার্জি কোম্পানিতে কাজ করেছি ইন অস্ট্রেলিয়া, ইন কাতার অ্যান্ড ইন থাইল্যান্ড। এছাড়া আমি 4 বছর আফগান গভর্নমেন্টের জ্বালানি মন্ত্রণালয়ের অ্যাডভাইজার হিসেবে, পরামর্শক হিসেবে কাজ করেছি। বর্তমানে আমি মেলবোর্নে মোনাশ ইউনিভার্সিটির একটা ক্যাপাসিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে জড়িত আছি, অস্ট্রেলিয়া ও বাংলাদেশ সরকারের যৌথ প্রকল্প এটা। এটার মাধ্যমে আমরা বাংলাদেশ থেকে জ্বালানি ও বিদ্যুৎ সেক্টরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এসে অস্ট্রেলিয়ান বেস্ট প্র্যাকটিস ইন কোল ফায়ার পাওয়ার জেনারেশন, কোল মাইনিং, কোল পোর্ট ম্যানেজমেন্ট, এলএনজি পোর্ট ম্যানেজমেন্ট, পাওয়ার ট্রান্সমিশন গ্রিড, গ্যাস ট্রান্সমিশন গ্রিড অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে, বিশেষ করে হেলথ সেফটি এনভায়রনমেন্ট আসপেক্টসগুলি ব্যাপারে তাদের এক্সপোজার দিচ্ছি এবং প্রশিক্ষণ দিচ্ছি। এই মুহূর্তে আমার সাথে একটা গ্রুপ, 15 জনের একটা গ্রুপ আমাদের সাথে এই মুহূর্তে ব্রিসবেনে আছে। এইটা গত 1 মাস ধরে আমাদের সাথে আছে। তাদের মেলবোর্নে কিছু থিওরিটিক্যাল ওরিয়েন্টেশনের পরে আমরা নিউক্যাসল নিয়ে গিয়েছিলাম, সেখানে কোল পোর্ট এবং অন্যান্য স্থাপনা তারা ভিজিট করেছেন। তারপরে আমরা ব্রিসবেন হয়ে চলে যাই গ্ল্যাডস্টোনে। গ্ল্যাডস্টোনে আমরা 2 কোল পোর্ট তাদের ভিজিট করিয়েছি এবং গ্ল্যাডস্টোনে 3 এলএনজি টার্মিনাল তাদের ভিজিট করানো হয়েছে এবং রকহ্যাম্পটনে তারা একটা পাওয়ার প্ল্যান্ট ভিজিট করে এসেছেন। এগুলি বাংলাদেশের জন্য ভীষণ উপকার হবে, কারণ বাংলাদেশ এই মুহূর্তে তাদের একটা জ্বালানি সেক্টর ভিশন আছে, যেমন ন্যাশনাল ভিশন আছে 2021 নাগাদ মিড ইনকাম কান্ট্রি বা 2041 নাগাদ ডেভেলপ কান্ট্রি তে পরিণত হওয়া, কিন্তু সেটা করতে হলে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য জ্বালানি নিরাপত্তা সৃষ্টি করতে হবে।
আচ্ছা,
বাংলাদেশ আপনারা জানেন দীর্ঘদিন ধরে নিজস্ব গ্যাস দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতো, নিজস্ব গ্যাস দিয়ে সার উৎপাদন করতো, ইন্ডাস্ট্রিতে সরবরাহ করতো, কিন্তু বিভিন্ন কারণে আমাদের নিজস্ব গ্যাস সম্পদ উত্তোলন করতে কিছু বিলম্ব ঘটায়, গ্যাস প্রমাণিত মজুদ কিন্তু শেষ হয়ে আসছে। সরকারের উন্নয়ন ধারা বজায় রাখার জন্য সরকার জ্বালানি সেক্টর ভিশন হিসেবে এলএনজি, বিদেশ থেকে তরলীকৃত ন্যাচারাল গ্যাস এবং কয়লা আমদানি করে এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন এবং শিল্প সমূহের সরবরাহের ব্যবস্থা গ্রহণ করেছে এবং বেশ কিছু মেগা প্রজেক্ট নেওয়া হয়েছে।
সেই মানে মেগা প্রজেক্ট গুলি তো ওই ভিশনের সঙ্গে মানে
অঙ্গাঙ্গিভাবে
জড়িত, এবং সেই মেগা প্রজেক্ট গুলির একটু ধারণা দেবেন আমাদের। আমরা
যেমন ধরেন বাংলাদেশে যেহেতু মানে জ্বালানি উৎপাদন তৈরির বা বিদ্যুৎ তৈরির মূল উপকরণ হলো প্রাথমিক জ্বালানি সরবরাহ, এবং জ্বালানি সরবরাহ করতে হলে পোর্ট, বাংলাদেশে আপনি জানেন ডিপ সি পোর্ট নাই আমাদের, আমাদের যে দুটো পোর্ট আছে চট্টগ্রাম পোর্ট এবং মংলা পোর্টে কিন্তু ড্রাফট কম, সেখানে বড় জাহাজগুলি জ্বালানি নিয়ে যেতে পারে, যার জন্য প্রাথমিকভাবে কক্সবাজারের মাতারবাড়ি নামক একটা স্থানে, যেখানে একমাত্র সেখানেই বাংলাদেশে প্রায় 16 মিটার 18 মিটার ড্রাফট আছে, সেখানে জাপানিজ সরকারের জাপান সরকারের সহায়তায় একটা বিরাট কোল পোর্ট গঠন করা হচ্ছে, এবং এর পাশাপাশি মহেশখালী এবং মাতারবাড়িতে প্রায় 10টা বড় মাপের 1320 মেগাওয়াট ইচ, প্রায় 13,000-14,000 মেগাওয়াট আমদানিকৃত কয়লা ভিত্তিক আপনার পাওয়ার প্ল্যান্ট গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে, এবং আশা করা যাচ্ছে 2025 বা 2030 নাগাদ এই পাওয়ার প্ল্যান্ট গুলি একে একে পর্যায়ক্রমে আসবে। এছাড়া রামপাল মানে বাগেরহাটের রামপালে একটা বাংলাদেশ এবং ভারতীয় সরকারের সহায়তায় একটা 1320 মেগাওয়াট আমদানিকৃত কয়লা দিয়ে পাওয়ার প্ল্যান্ট করা হচ্ছে। আর এর পাশাপাশি আপনারা জানেন যে পায়রা একটা সমুদ্র বন্দর, সমুদ্র বন্দরে কোল টার্মিনাল করা হবে এবং সেখানেও কিন্তু কয়লা এবং এলএনজি আমদানির ব্যবস্থা করা হয়েছে। এই কাজগুলির মূল লক্ষ্য হল 2021 নাগাদ আমাদের উৎপাদন ক্ষমতা, বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 24,000 মেগাওয়াট হয়ে যাবে। এই মুহূর্তে কিন্তু আমাদের ক্ষমতা প্রায় 16,000 মেগাওয়াট, আর 2041 সাল নাগাদ এটা 57,000 মেগাওয়াট হয়ে যাবে। এই পরিকল্পনা যদি বাস্তবায়ন হয় তো সরকারের পক্ষে যে আসল ভিশন যে মিড ইনকাম কান্ট্রি বা ডেভেলপ কান্ট্রি, সেটা অর্জন করা অনেক সহজ হবে, কারণ বিদ্যুৎ থাকলে পারে দেশে উন্নয়ন হবে, বিদ্যুৎ থাকলে দেশে শিল্পায়ন হবে, শিল্পায়ন হলে কর্মসংস্থান হবে, দারিদ্র বিমোচন হবে। তা আমার মনে হয় এই মুহূর্তে সবগুলি প্রায় ভালো পর্যায়ে রয়েছে, এবং এর সাথে আরো যেগুলি আরেকটা প্রকল্প আছে যেমন রূপপুর, পাবনার রূপপুরে
নিউক্লিয়ার
রাসায়ন একটা কোম্পানি 2400 মেগাওয়াট একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে তুলছে। এর পাশাপাশি ভারত থেকেও বহুবিধ বিকল্প করা হয়েছে, ভারত ভুটান এবং নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত থেকে এই মুহূর্তে দুটো দিক দিয়ে কুষ্টিয়া এবং কুমিল্লা দুটো দিক দিয়ে 650 মেগাওয়াট বিদ্যুৎ আনা হচ্ছে।
এছাড়া
বাংলাদেশের ভারতের উত্তর পূর্বাঞ্চল থেকে একটা বিরাট বিদ্যুৎ ট্রান্সমিশন লাইন বাংলাদেশের উপর দিয়ে ভারতে চলে যাবে, এবং সেখান থেকে প্রায় 5,000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশ গ্রহণ করতে পারবে। মোট কথা, বিভিন্ন বিকল্পে বিদ্যুৎ আমদানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, এবং সরকারের আরেকটা টার্গেট হলো 2021 নাগাদ বাংলাদেশের সকল নাগরিকের বিদ্যুৎ গ্রিডে অ্যাক্সেস সৃষ্টি হবে, সকল নাগরিক। এই মুহূর্তে প্রায় 81% কভার করা আছে।
আচ্ছা আচ্ছা, তাহলে খুবই মানে উৎসাহজনক এবং আশাবাদী আমরা। তবে সেটাই যে পাওয়ার, মানে আমরা তো অস্ট্রেলিয়ান ভাষায় পাওয়ার বলি, পাওয়ার না থাকলে তো আসলে কিছু করা, সব কিছুই সম্ভব পাওয়ার থাকলে। আর আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করতে চাচ্ছিলাম, রামপাল প্রজেক্ট মানে নিয়ে অনেক বিতর্ক হচ্ছিল, এখন কি মানে
রামপাল প্রজেক্ট প্রকল্পের বিভিন্ন বিতর্কে আমিও অংশগ্রহণ করেছি। রামপাল প্রকল্পটা কিন্তু সুন্দরবনের ভিতরে না।
আচ্ছা আচ্ছা,
সুন্দরবনের যে প্রান্তিক অঞ্চল তার থেকে 14 কিলোমিটার দূরে, এবং যেখানে ওয়ার্ল্ড হেরিটেজ সেখান থেকে 70 কিলোমিটার দূরে। একই ধরনের বিদ্যুৎ প্ল্যান্ট কিন্তু আমাদের গ্ল্যাডস্টোনে, সেখান থেকে গ্রেট ব্যারিয়ার রিফ আরেকটা ওয়ার্ল্ড হেরিটেজ, সেখান থেকে সেখানে খুব কাছাকাছি দুটো কোল পোর্ট আছে, একটা বিদ্যুৎ প্ল্যান্ট আছে, এতগুলি এলএনজি প্ল্যান্ট আছে এবং প্রচুর ইন্ডাস্ট্রিজ আছে। এবং অস্ট্রেলিয়া তো বিশ্বের সবচেয়ে বেশি অধিক কয়লা রপ্তানিকারক দেশ, অস্ট্রেলিয়ান কয়লার কিন্তু সিংহভাগ এই গ্রেট ব্যারিয়ার রিফের যে করিডোর সেখান দিয়ে যায়। আপনি সেখানে যদি ভিজিট করেন দেখবেন পানি দূষণ নেই, বায়ু দূষণ নেই। আমাদের এই ট্রেনিং এর অন্যতম মূল উদ্দেশ্য কিন্তু বাংলাদেশের পলিসি মেকার্স এবং প্রফেশনালসদের এক্সপোজ করা, যদি প্রপার টেকনোলজি অ্যাডপ্ট করা যায়, যদি প্রপার কয়লা ব্যবহার করা যায় এবং নিবিড় ভাবে মেইনটেনেন্স এন্ড অপারেশন
মনিটরিং,
তাহলে কিন্তু এখন এই যে একটা আমাদের ধারণা
যে রিস্কটা আছে সেটা আমরা ম্যানেজ করতে পারবো,
ম্যানেজ করা যাবে।
সেটা যে টেকনিক্যাল ম্যাটারগুলো আপনারাই ভালো বুঝবেন, আমরা আমরা কেউই চাই না যে সুন্দরবনের ক্ষতি হোক, ডেফিনেটলি গভর্নমেন্ট তারাও চায় না, কখনই চাবে না।
আমার এই সঙ্গে যদি শ্রোতাদা এটা সম্পর্কে আরো যদি ডিটেইল জানতে চান, আপনারা ইউটিউবে রামপাল এক্স ফাইল নামে আমার 45 মিনিটস এর একটা লাইভ ভিডিও করা আছে। আমি রামপালে গেছি, আমি সুন্দরবনের ভিতরে গেছি, পুরা আমি রামপালের যে ভারতীয়রা যারা প্ল্যান করতেছে তাদের সামনে বসে ডিজাইন নিয়ে, ডিজাইনের ডিফারেন্ট অ্যাসপেক্ট নিয়ে, এমিশন কন্ট্রোল নিয়ে, কয়লার ব্যবহার নিয়ে, কয়লার ট্রান্সপোর্টেশন নিয়ে ব্যাপকভাবে কথা বলেছি। আপনারা যদি উৎসাহী থাকেন তাহলে ইউটিউবে যেয়ে রামপাল এক্স ফাইল দেখতে পারেন।
না অবশ্যই শ্রোতা বন্ধুরা অনেকেই ইন্টারেস্টেড হবেন আশা করি। আর আমি আরেকটা জিনিস, আপনি যেমন এখানে অস্ট্রেলিয়ায় বসে বাংলাদেশকে আপনার ক্যাপাসিটির মধ্যে যেভাবে কন্ট্রিবিউট করতেছেন, আপনি কি মনে করেন যে এরকম নন রেসিডেন্ট বাংলাদেশি বিভিন্ন দেশে যারা আছেন, বিভিন্ন এক্সপার্টিজ তারা ডেভেলপ করেছেন, তারা কিন্তু বাংলাদেশকে আপনার মতেই কন্ট্রিবিউট করতে পারেন, তো গভর্নমেন্টের কি এই ধরনের কোনো প্ল্যান আছে কিনা ভবিষ্যতে, যে যারা এক্সপার্ট্রিয়েট আছেন মানে দেশের বাইরে তাদের এক্সপার্টিজটা ইউজ করা?
এক্স্যাক্টলি এই ধরনের গভর্নমেন্টের আমি পরিকল্পনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জানি আমার মতো আরো অনেক বাংলাদেশি অভিজ্ঞ জনবল বিশ্বের বিভিন্ন দেশে, আমেরিকা বলেন, ক্যানাডা বলেন, ইউকে বলেন, অস্ট্রেলিয়া, মিডল ইস্ট, সব জায়গায় ভালো ভালো পজিশনে আছে, অনেক একাডেমিক্স বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলি নিয়ে রিসার্চ করছে। গভর্নমেন্ট যদি উদ্যোগ নেন, উদ্যোগ নিয়ে এম্বাসিগুলির মাধ্যমে একটা ট্যালেন্ট পুল ক্রিয়েট করে, এদের মাধ্যমে, এরা তো বিভিন্ন যন্ত্র দেশে চাকরি করতে যাবে না, এরা পরামর্শ দিয়ে সরকারকে সহায়তা করতে পারে, যেটা সরকার এখন বিভিন্ন ক্ষেত্রে যে বিদেশি পরামর্শক নিয়োগ করছেন, তাদের থেকে যদি এই বাংলাদেশি এনআরবিদের ব্যবহার করা হয়, কারণ আমরা সবাই তো দেশের বাইরে এসে দেশের জন্য ফিল করি এবং বিভিন্ন পর্যায়ে দেশের জন্য কন্ট্রিবিউট করতে চাই, এই সরকার জনবান্ধব সরকার, এই সরকার আমি জানি দেশের জন্য সর্বক্ষণে সরকার প্রধান সবসময় চিন্তা করেন, আমার মতে যদি বাংলাদেশি নন রেসিডেন্ট বাংলাদেশি বা আমরা যারা ডুয়াল সিটিজেন বিভিন্ন জায়গায় আছে, আমি জানি নিউক্লিয়ার প্রজেক্টে আমেরিকা বহু বাংলাদেশের প্রকৌশলী বা বিজ্ঞানী কাজ করছে, বাংলাদেশে অফশোরে ড্রিলিং এ অনেক লোক কাজ করছে, বিভিন্ন জায়গায় পাওয়ার প্ল্যান্ট বা পাওয়ার ট্রান্সমিশন, গ্যাস ট্রান্সমিশন লাইনে অভিজ্ঞ প্রকৌশলীরা কাজ করছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে টপ পর্যায়ে অনেক রিসার্চ করছে, এদের ব্যবহার করলে বাংলাদেশ লং রানে অনেক উপকৃত হবে।
এবং আমরা আশা করি গভর্নমেন্ট যেই আসবেন এই ব্যাপারে উদ্যোগ নেবেন, এবং আপনি আপনার নেটওয়ার্কে যতটুকু পারেন আপনি, আমরা আশা করি যে আপনি সেটা চেষ্টা,
আমি আপনাদের একটুকু আশ্বাস দিচ্ছি, আমি একটা বাংলাদেশ থেকে প্রকাশিত এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন যেটা 15 দিন অন্তর অন্তর বের হয়, সেখানে আমি রেগুলার কন্ট্রিবিউট করি, আমি কন্ট্রিবিউটিং এডিটর, আমি এই ব্যাপারটা নিয়ে লিখব, কারণ বাংলাদেশের অন্যতম প্রধান সমস্যা হবে কি এই মুহূর্তে যদি আমরা এলএনজি ভিত্তিক এবং কয়লা ভিত্তিক প্রকল্প যেগুলি হবে সেগুলি কিন্তু আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করবে।
আচ্ছা আচ্ছা,
এবং আল্ট্রা সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহৃত কোনো পাওয়ার প্ল্যান্ট কিন্তু অস্ট্রেলিয়ায় নেই, চায়নায় আছে, ভারতে করতে চেষ্টা করছে, জাপানে আছে, এই টেকনোলজি ব্যবহার করে এতগুলি পাওয়ার প্ল্যান্ট করতে হলে বাংলাদেশের কিন্তু ক্যাপাসিটি কনস্ট্রেন্ট আছে, বাংলাদেশের প্রকৌশলীদের বা বাংলাদেশের টেকনিশিয়ানসদের কিন্তু ব্যাপকভাবে প্রশিক্ষিত করতে হবে, তাদের যথাযথ ইনসেন্টিভ দিয়ে এগুলি চালাতে হবে। I don't say that, you know, কয়লা ব্যবহার করলে এমিশন কিন্তু জিরো এমিশন কখনো হবে না, কিন্তু এমিশনটা যাতে গ্রহণযোগ্য মাত্রায় নামাতে হয় তাহলে অভিজ্ঞ জনবলকে আগে ট্রেনিং দিয়ে অভিজ্ঞ করতে হবে এবং প্রপার ইনস্টিটিউট ধরে রাখতে হবে। আমি একটা কথা বলতে পারি, রূপপুরে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে তার একটা খুব সুন্দর একটা জনবল গড়ে তোলার একটা পরিকল্পনা আছে, এই মুহূর্তে বেশ কিছু বাংলাদেশি ট্যালেন্টেড ছেলে মেয়ে আন্ডারগ্র্যাড কোর্স করতেছে রাশিয়ার যে কোম্পানি তাদের সহায়তায়, আর বিভিন্ন পর্যায়ে এই পাওয়ার প্ল্যান্টটা কমিশনিং হওয়ার আগেই প্রায় 1,500 থেকে 2,000 প্রশিক্ষিত জনবল কিন্তু রেডি হয়ে যাবে
বাংলাদেশে,
যে জিনিসটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং এলএনজি ব্যবহারের ক্ষেত্র করা দরকার। আরেকটা বিশেষ ক্ষেত্র, আমরা কিন্তু সমুদ্রে বিশাল অঞ্চল জিতেছি মায়ানমারের সাথে এবং ভারতের সাথে ম্যারিটাইম বাউন্ডারি ডিসপিউটের পরে, অলমোস্ট বাংলাদেশের সাইজের একটা জনবল করে সমুদ্র অঞ্চল পেয়েছি, সেখানে কিন্তু ব্লু ইকোনমি, ব্লু ইকোনমি মানে কি শুধুমাত্র তেল অ্যান্ড গ্যাস না, ওখানে প্রচুর মাছ আছে, জলজ সম্পদ আছে, সেটা প্রপারলি আহরণ করতে হলে সেখানেও কিন্তু বিরাট ক্যাপাসিটি বিল্ডিং এর দরকার আছে। সেখান থেকে আমরা বিভিন্ন দেশ থেকে সহায়তা নিতে পারি যারা এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছে।
অনেক গুরুত্বপূর্ণ কথা শুনলাম আপনার কাছে, ইনফরমেশন পেলাম। সুফি ভাই, আমি অনুষ্ঠান শেষে আপনাকে বাংলা রেডিও থেকে ধন্যবাদ জানাচ্ছি।
Radio 4EB is hosting another Women's Luncheon. Join us at 12:30 p.m. on Saturday the 24th of March at Radio 4EB, located at 140 Main Street, Kangaroo Point. Come and enjoy an afternoon of activities, lunch and talks from special guest speakers. We'll see you at the 4EB Women's Luncheon, 12:30 p.m. on Saturday 24th of March at Radio 4EB.
Listen to a 4EB radio documentary special, How Do I Cope? Featuring Brisbane psychologist Dr. Anna Borges, talking on mental health-related issues amongst women from culturally and linguistically diverse backgrounds. Tune in to Focus and Women's Profile on the 8th and 9th of March to coincide with the International Women's Week-long celebrations. Produced and presented by Maureen Mopio of Women's Profile. This one-hour special program, How Do I Cope?, is funded by the Queensland Government and supported by YWCA Queensland and Radio 4AB.
শ্রোতা, আজকের অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করার আগে একটি তথ্য আসলে আপনাদেরকে দিতে চাই এবং দেওয়াটা আমার দায়িত্ব বলে মনে করি, যে বঙ্গবন্ধু যে ভাষণটি আমরা শুনলাম, এই যে ভাষণটি সম্পর্কে আমি বলেছি যে এরকম ভাষণ বোধহয় খুব বেশি নেই, এই ভাষণের কিন্তু আমরা একটি স্বীকৃতি, এটি যে বিশ্ব মানবের স্মৃতির অংশ সেই স্বীকৃতি ইউনেস্কোর কাছ থেকে মিলেছে সম্প্রতি গত বছরের 2017 অক্টোবর মাসে। ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এই ভাষণটি অন্তর্ভুক্ত হয়েছে। 1992 সালে ইউনেস্কো মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার কর্মসূচি প্রবর্তন করেছিল এই বার্তা দিতে, যে বিশ্বের গুরুত্ববহ প্রামাণিক ঐতিহ্য, সর্বজনের সম্পদ, সবার জন্য তা সংরক্ষিত হওয়া দরকার। ইউনেস্কোর ভাষায় এই রেজিস্টার হবে অনন্য সাধারণ মূল্য ও বিশ্বজনীন তাৎপর্য সম্পন্ন প্রামাণিক ঐতিহ্যের সবচেয়ে সম্মানজনক তালিকা। এই ভাষণটিকে এই রেজিস্টারে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুল ইসলাম, জনাব শহীদুল ইসলাম, এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে ট্রাস্টি জনাব মফিদুল হক। প্রেসের বাংলা রেডিওর পক্ষ থেকে তাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা শুভেচ্ছা জানাচ্ছি। শ্রোতা, আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের উপর থেকে সকল অশুভ শক্তি, সকল অশুভ চিন্তা দূর হয়ে যাক। আমরা আমাদের ধনধান্যে পুষ্পভরা বাংলাদেশকে নিয়েই বেঁচে থাকি।
You're listening to Radio 4EB FM 98.1. The next program is in Farsi, the Persian language.
Inja Birizben Radio Manobeshno. شنوندگان نازنین رادیو منو بشنو 112مین برنامه رادیو منو بشنو رو میشنوید از ایستگاه رادیو فور ای بی شهر زیبا و این روزها بارانی بریزبن مرکز ایالت کوینزلند استرالیا روی موج 98.1 اف ام. امشب چهارشنبه 7 مارس 2018 میلادی مقارن با 16 اسفند ماه 1396 خورشیدی است. ساعت حدود 9:17 دقیقه به وقت محلی است و من که زهره هستم به همراه دوستان خوبم تمام تلاشمون رو کردیم که برنامه 112 منو بشنو هم مورد توجه شما دوستان عزیز قرار بگیره. من یک عذرخواهی بدهکار هستم به آقای دکتر کامبیز دارا و دخترشون آرینای عزیز که من دفعه قبل اشتباهاً اسمش رو آریانا خطاب کردم. باز هم از این عزیزان تشکر میکنیم به خاطر تیتراژ جدید منو بشنو که بسیار هم زیباست و مورد پسند شنوندگان عزیز هم قرار گرفته. خب بچه ها سیه سلام علیکی با شنونده های عزیزمون داشته باشین لطفاً.
بزرگی میگفت زن بودن بالاتر از معجزه است. سلام، شهره هستم. عرض ارادت و تبریک خدمت همه شنوندگان، خصوصا مادرها و مادر بزرگها به مناسبت روز زن و روز مادر.
سلام، احسان هستم و با گزارش ورزشی در خدمتتون هستم و روز زن رو به همه زنهای ایرانی و مخصوصا همکارانم تبریک میگم.
خیلی ممنون، مرسی.
درود بر شما، شبنم هستم. مسابقه هر هفته گزارش خبری، یعنی تهیه خبر و اجرای خبر به عهده من هست.
بله.
عرض ادب و احترام، محمد حسین هستم. امشب با گزارش کوتاه از جوایز اسکار در خدمت عزیزم.
به به، مرسی، همه دست پرن.
سلام عرض میکنم خدمت همه همراهان دوست داشتنی رادیو منو بشنو. بهار هستم، امشب در کنار دوستان عزیز در خدمتتون هستیم.
خیلی متشکرم از همه بچه ها. بریم یک قطعه، یک قسمتی از تصنیف دوش دوش رو گوش بدیم با صدای زیبای حاله سیفی و تار زیبای علی قمصری.
از برم آمد و بنشست، جانم برد دی و دلم از دست. باز 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 مرا سوی خود می کشد، می برد، می زند. باد و چشم، باد و چشم من است، جانم ابرویش، ابرویش من.